পানিয়াম সংখ্যা ২২
৩১ ডিসেম্বর ২০২৩
৩১ ডিসেম্বর ২০২৩ থেকে জিহুদা গোত্রের সিংহ একটি নির্দিষ্ট ক্রম অনুসারে ভবিষ্যৎবাণীমূলক সত্যসমূহের সিল মোহর খুলছেন। ফিউচার ফর আমেরিকার ওয়েবসাইটে প্রকাশিত প্রবন্ধসমূহ পর্যালোচনা করলে সে ক্রম সহজেই নির্ণয় করা যায়। সাম্প্রতিক কয়েক মাসে যে সত্যসমূহের সিল মোহর খোলা হয়েছে সেগুলি বহু সংখ্যক এবং গভীর। ওই ক্রমটি এলোমেলো নয়, তা উদ্দেশ্যপূর্ণ। ওই ধারাবাহিকতা স্পষ্টভাবে একটি উদ্দেশ্যপূর্ণ ক্রমবদ্ধ প্রক্রিয়াকে চিহ্নিত করে, যা জিহুদা গোত্রের সিংহরূপে খ্রিস্ট সম্পন্ন করেন, যখন তিনি মণ্ডলীর প্রতি এবং পরবর্তীতে জগতের প্রতি চূড়ান্ত পরীক্ষামূলক বার্তাসমূহের সিল মোহর খুলে দেন। প্রকাশিত বাক্য গ্রন্থে জিহুদা গোত্রের সিংহ সাতটি সিল মোহরে মোহরাঙ্কিত সেই গ্রন্থটি গ্রহণ করেন এবং সিল মোহরগুলো একে একে ক্রম অনুসারে খুলে দেন,
নিজ নিজ ক্রমে উদ্ঘাটিত হবে।
এই সাতটি বজ্র যখন কথা বলল, তখন দানিয়েলের ন্যায় ক্ষুদ্র গ্রন্থ সম্বন্ধে জোহনের কাছে নির্দেশ আসে। সাতটি বজ্র যা বলেছিল তা সিল মোহর করে রাখো। এগুলো ভবিষ্যৎ ঘটনাসমূহের সঙ্গে সম্পর্কিত, যা তাদের নিজ নিজ ক্রমে প্রকাশিত হবে। দিনসমূহের শেষে দানিয়েল তার নির্ধারিত অংশে দাঁড়াবেন। জোহন দেখেন যে ক্ষুদ্র গ্রন্থটি সিলমুক্ত হয়েছে। তখন পৃথিবীকে দেওয়ার জন্য প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্বর্গদূতের বার্তায় দানিয়েলের ভবিষ্যৎবাণীগুলো তাদের যথার্থ স্থান পায়। ক্ষুদ্র গ্রন্থটির সিলমুক্ত হওয়াই ছিল সময় সংশ্লিষ্ট বার্তা। দানিয়েল ও প্রকাশিত বাক্য গ্রন্থ দুটি এক, একটি ভবিষ্যৎবাণী, অন্যটি প্রকাশ। একটি সিলমোহরিত গ্রন্থ, অন্যটি উন্মুক্ত গ্রন্থ। জোহান বজ্রধ্বনিসমূহ যে রহস্যসমূহ উচ্চারণ করেছিল সেগুলো তিনি শুনেছিলেন, কিন্তু সেগুলো না লেখার আদেশ তাকে দেওয়া হয়েছিল। জোহনকে দেওয়া বিশেষ আলোকপ্রাপ্তি, যা সাত বজ্রধ্বনির মাধ্যমে প্রকাশিত হয়েছিল, ছিল এমন ঘটনাবলীর একটি রূপরেখা যা প্রথম ও দ্বিতীয় স্বর্গদূতের বার্তার অধীনে ঘটবে। লোকদের পক্ষে এসব জানা শ্রেয় ছিল না, কারণ তাদের বিশ্বাসের অবশ্যই পরীক্ষা হওয়া দরকার। ঈশ্বরের বিধানে সর্বাধিক বিস্ময়কর ও অগ্রসর সত্যসমূহ ঘোষণা করা হবে। প্রথম ও দ্বিতীয় স্বর্গদূতের বার্তা প্রচারিত হওয়ার কথা ছিল, কিন্তু এই বার্তাগুলি তাদের নির্দিষ্ট কাজ সম্পন্ন না করা পর্যন্ত আরও কোনো আলো প্রকাশ করা হবে না। এরই প্রতীক হল সেই স্বর্গদূত, যিনি এক পা সমুদ্রের উপর রেখে দাঁড়িয়ে অত্যন্ত গম্ভীর শপথ করে ঘোষণা করেন যে আর সময় থাকবে না। সেভেন্থ ডে অ্যাডভেন্টিস্ট বাইবেল কমেন্টারি খণ্ড ৭ নৈত্যঘন।
২০২৩ পরবর্তী সময়ে সাত বজ্রধ্বনির চূড়ান্ত উদ্ঘাটন প্রকাশ পেয়েছিল এবং তাতে প্রকাশিত হয়েছিল যে সাত বজ্রধ্বনি প্রথম আলফা নিরাশা থেকে শেষ ওমেগা নিরাশা পর্যন্তকে প্রতিনিধিত্ব করে। সাত বজ্রধ্বনি সংজ্ঞায়িত করার অনুমতি জনকে দেওয়া হয়নি, কারণ সাত বজ্রধ্বনির প্রকাশ ইতিহাসের একক কোনো পরিপূর্তি ছিল না, বরং তা ছিল ঘটনাবলীর রূপরেখার এক চিত্রায়ন, যা মিলারাইট ইতিহাসে সংঘটিত হয়েছিল এবং অন্তিমকালে আবার সংঘটিত হবে। নিখুঁত পরিপূর্তি প্রদর্শিত হয়েছিল ১৮ জুলাই ২০০২ থেকে শীঘ্র আসন্ন রবিবারের আইন পর্যন্ত ইতিহাসকে চিত্রিত করার জন্য। সিংহ সেই আলো উন্মুক্ত করেছিলেন 1,44,000 মন্দির নির্মাণের ইতিহাসের ওপর আলোকপাত করার জন্য।
মিলারাইট ইতিহাসে সাতটি বজ্রধ্বনি 1798-1894 অবধি সময়কে প্রতিনিধিত্ব করত, যখন মিলারাইটরা অত্যন্ত বিস্ময়কর ও অগ্রসর সত্য উপস্থাপন করেছিল। তাদের অর্পিত কাজ সম্পাদনের প্রক্রিয়ায় মিলারাইটরা পরীক্ষিত হয়েছিল। তারা যে বার্তা প্রচার করছিল অথবা যে ইতিহাসের পরিপূর্তি তারা ঘটাচ্ছিল তার পূর্ণ অর্থ তারা বোঝেনি। তারা যে সত্যগুলি ঘোষণা করেছিল সেগুলিকে সিস্টার হোয়াইট অগ্রসর সত্য বলে সংজ্ঞায়িত করেন, যেগুলি প্রথম ও দ্বিতীয় স্বর্গদূতের বার্তাসমূহ তাদের কাজ সম্পন্ন না করা পর্যন্ত বোঝার জন্য নির্ধারিত ছিল না।
যখন সাত গর্জন তাদের সম্পূর্ণ পরিপূর্তিতে উপনীত হবে, তখন ওই ভবিষ্যৎ ঘটনাবলী প্রকাশিত বাক্য ১৪ তিন স্বর্গদূতের বার্তাসমূহের দ্বারা দানিয়েল পুস্তকের সঙ্গে সমন্বয়ে প্রতিনিধিত্ব করা হয়। 1,44,000 কার্য, যা সাত গর্জনের ভবিষ্যৎ ঘটনাবলী দ্বারা প্রতিনিধিত্ব করা হয়, তা হল দানিয়েল পুস্তককে তিন স্বর্গদূতের সঙ্গে সমন্বিত করা।
প্রভু পৃথিবীকে তার অধর্মের জন্য শাস্তি দিতে যাচ্ছেন। তিনি ধর্মীয় সংগঠন সমূহকে তাদের কাছে প্রদত্ত আলো ও সত্যকে প্রত্যাখ্যান করার জন্য শাস্তি দিতে যাচ্ছেন। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্বর্গদূতের বার্তা সমন্বয়ে গঠিত সেই মহান বার্তা পৃথিবীকে দেওয়া হবে। এটাই হবে আমাদের কাজের প্রধান ভার। সেভেন্থ ডে অ্যাডভেন্টিস্ট বাইবেল কমেন্টারি খণ্ড 795টি।
31 ডিসেম্বর 2023 সাল থেকে জিহুদা গোত্রের সিংহ একটি নির্দিষ্ট ক্রমে ভাববাণীমূলক সত্যসমূহের মোহর খুলে দিচ্ছেন। মিলারাইটদের ইতিহাস।
বর্তমানে জীবিত এমন লোক আছেন যারা দানিয়েল ও জোহনের ভবিষ্যৎবাণীগুলি অধ্যয়নকালে বিশেষ বিশেষ ভবিষ্যৎবাণীসমূহ যেই পরিসরে তাদের নিজ নিজ ক্রমানুসারে পরিপূর্তির প্রক্রিয়ায় ছিল সেই পরিসর সমীক্ষণ করতে করতে ঈশ্বরের নিকট হতে মহৎ আলোক লাভ করেছিলেন। তারা জনগণের নিকট সময়ের বার্তা পৌঁছে দিয়েছিলেন। সত্য মধ্যাহ্নের সূর্যের ন্যায় সুস্পষ্টভাবে দীপ্যমান হয়ে উঠেছিল। ভবিষ্যৎবাণীর প্রত্যক্ষ পরিপূর্তিকে প্রদর্শনকারী ঐতিহাসিক ঘটনাবলী জনগণের সম্মুখে উপস্থাপিত হয়েছিল এবং দেখা গেল ভবিষ্যৎবাণীটি এই পৃথিবীর ইতিহাসের সমাপ্তির দিকে নিয়ে যাওয়া ঘটনাবলীর এক রূপকধর্মী রূপরেখা। সিলেক্টেড মেসেজেস খণ্ড 2 পৃষ্ঠা 10 1-2।
যে ক্রমে খ্রিস্ট মধ্যরাত্রির আহ্বানের বার্তাটির মোহর খুলে আসছেন তা ঐতিহাসিক ঘটনাবলীকে প্রতিনিধিত্ব করে, যা ভাববাণীর প্রত্যক্ষ পরিপূর্ণতা প্রদর্শন করে এবং যা অনুগ্রহকালের সমাপ্তির দিকে নিয়ে যায়। অন্তিম দিনসমূহে ভাববাণীর প্রত্যক্ষ পরিপূর্ণতা সময়ভিত্তিক ভাববাণীগুলির কোনো প্রকাশ নয়, তবুও পালোমনি ভাববাণীর প্রত্যক্ষ পরিপূর্ণতাগুলি চিহ্নিত করতে সংখ্যা ব্যবহার করেন। সময় আর অবশিষ্ট নেই এবং যদিও মিলারবাদীরা তাদের প্রজন্মের প্রতি সময়ের বার্তা বহন করেছিলেন, তবু তৃতীয় স্বর্গদূতের বার্তা সময়ের চেয়েও অধিক শক্তিশালী।
প্রভু আমাকে দেখিয়েছেন যে তৃতীয় স্বর্গদূতের বার্তা অবশ্যই যেতে হবে এবং প্রভুর ছড়িয়ে ছিটিয়ে থাকা সন্তানদের কাছে ঘোষণা করতে হবে, এবং সেটিকে সময়ের ওপর নির্ভরশীল করা উচিত নয়, কারণ সময় আর কখনোই পরীক্ষার বিষয় হবে না। আমি দেখলাম কেউ কেউ সময় নিয়ে প্রচার থেকে ভ্রান্ত উত্তেজনা পাচ্ছে, অথচ তৃতীয় স্বর্গদূতের বার্তা সময়ের চেয়ে শক্তিশালী। আমি দেখলাম এই বার্তাটি নিজস্ব ভিত্তির ওপর দাঁড়াতে পারে, একে শক্তিশালী করতে সময়ের প্রয়োজন নেই, এবং এটি মহান শক্তিতে অগ্রসর হবে, তার কাজ সম্পাদন করবে এবং ধার্মিকতায় দ্রুত সমাপ্ত হবে। এক্সপেরিয়েন্স অ্যান্ড ভিউজ 48।
ভবিষ্যৎবাণীমূলক সত্যসমূহের মোহর খোলার ক্রমপর্যায় এক ক্রমবিকাশমান ইতিহাসকে চিহ্নিত করে, তদুপরি তা বার্তাটির বিকাশকেও চিহ্নিত করে। নিরূপিত ইতিহাসের ওই ক্রমপর্যায় এবং 31 ডিসেম্বর থেকে জিহুদা গোত্রের সিংহ যেভাবে বার্তাটির মোহর খুলে আসছেন তার পদক্ষেপসমূহ, উভয়টির অনুধাবনই মুক্তিদায়ক। 2023 সালের জুলাই মাসে অরণ্যে আহ্বানকারীর এক কণ্ঠস্বর 2023 সালের 31 ডিসেম্বরের মোহর খোলার ঘটনাটির জন্য পথ প্রস্তুত করতে আরম্ভ করেছিল। এরপর জিহুদা গোত্রের সিংহ প্রকাশিত বাক্য গ্রন্থের প্রথম অধ্যায়ের মোহর খুলে দিলেন,
অন্য কিছুই নয়।
প্রকাশিত বাক্যে ক্রমানুসারে প্রদত্ত গুরুগম্ভীর বার্তাসমূহ ঈশ্বরের প্রজাদের চিত্তে সর্বপ্রথম স্থান অধিকার করা উচিত। অন্য কোনো কিছুকেই আমাদের মনোযোগ সম্পূর্ণভাবে গ্রাস করতে দেওয়া উচিত নয়। টেস্টিমনিজ খণ্ড 8:3-8:3-2।
2023 সালে শুরু হওয়া প্রবন্ধসমূহের উচিত ঈশ্বরের জনগণের মননে প্রথম স্থান অধিকার করা।
ভাববাদী ইতিহাসে অতীতে পূর্ণ হওয়ার জন্য ঈশ্বর যা যা নির্দিষ্ট করেছেন সেগুলো পূর্ণ হয়েছে, আর যেগুলো এখনও তাদের নির্ধারিত ক্রমে আসতে বাকি সেগুলোও হবে। ঈশ্বরের ভাববাদী দানিয়েল নিজ স্থানে দাঁড়িয়ে আছেন, জোহন নিজ স্থানে দাঁড়িয়ে আছেন, প্রকাশিত বাক্যে জিহুদা গোত্রের সিংহ ভাববাদ্যের শিক্ষার্থীদের জন্য দানিয়েলের গ্রন্থটি উন্মুক্ত করেছেন, এবং এভাবেই দানিয়েল নিজ স্থানে দাঁড়িয়ে আছেন। তিনি তার সাক্ষ্য বহন করেন। মহৎ ও গম্ভীর ঘটনাসমূহের দর্শনে প্রভু তাকে যা প্রকাশ করেছিলেন সেই সাক্ষ্য, যেগুলো আমাদের জানা আবশ্যক, কারণ আমরা তাদের পূর্তির একেবারে দোরগোড়ায় দাঁড়িয়ে আছি। ইতিহাস ও ভাববাণীতে ঈশ্বরের বাক্য সত্য ও ভ্রান্তির মধ্যে দীর্ঘকালব্যাপী সংঘাতকে চিত্রিত করে। সেই সংঘাত এখনও চলমান। যে বিষয়সমূহ পূর্বে ঘটেছে সেগুলি পুনরায় সংঘটিত হবে। সিলেক্টেড মেসেজেস গ্রন্থ 2:9-30।
দানিয়েল অধ্যায় 11:40 পদের বার্তাটি 1956 সালে সিলমোহরমুক্ত হয়ে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়েছিল। 30 বছর পর ঠিক সেই একই পদের গোপন ইতিহাস এখন মধ্যরাত্রির আর্তনাদের বার্তার আনুষ্ঠানিকীকরণের সঙ্গে সম্পর্কিতভাবে সিলমোহরমুক্ত হচ্ছে, একটি বার্তা যা ইসলামের বিষয়ে সংশোধিত বাহ্যিক ভবিষ্যৎবাণীকে মধ্যরাত্রির আর্তনাদের সংশোধিত অভ্যন্তরীণ বার্তার সঙ্গে সংযুক্ত করে গঠিত। মধ্যরাত্রির আর্তনাদের বার্তাটি
পদ ষোলের রবিবার আইনের পূর্বেই ঘোষিত হয়, কারণ দৃষ্টান্তে দ্বারটি রবিবার আইনের সময়ই বন্ধ হয়।
পিতর, এটি পিতরকে 144,000 সিলকরণের ইতিহাসে স্থান দেয়। পিতরের একটি বার্তা ছিল যা তিনি ঊর্ধ্বকক্ষে ঘোষণা করেছিলেন, এবং আরেকটি বার্তা যা তিনি মন্দিরে ঘোষণা করেছিলেন। ঊর্ধ্বকক্ষের বার্তাটি দৃষ্টান্তের মধ্যরাত্রির আর্তধ্বনি এবং মন্দিরের বার্তাটি তৃতীয় স্বর্গদূতের প্রবল আর্তধ্বনি। ঊর্ধ্বকক্ষের মধ্যরাত্রির আর্তধ্বনির বার্তা ঘোষণা করার জন্য প্রথমেই পিতরের বার্তাটি সংশোধিত ও আনুষ্ঠানিকীকৃত হওয়া আবশ্যক ছিল। এই সংশোধন ও আনুষ্ঠানিকীকরণ সম্পন্ন হয় ভবিষ্যৎবাণীর সেই রেখাসমূহকে একত্রিত করার মাধ্যমে, যেগুলি যিহূদার গোত্রের সিংহ 31 ডিসেম্বর 2023 থেকে চিহ্নিত করে আসছেন।
এখনকার কাজ হল মধ্যরাত্রির আহ্বানের বার্তাকে আনুষ্ঠানিকীকরণ করা। এই বার্তার আনুষ্ঠানিকীকরণ 1831 সালে উইলিয়াম মিলার এবং 1996 সালে দ্য টাইম অব দ্য এন্ড পত্রিকার মাধ্যমে দৃষ্টান্তায়িত হয়েছে, যে বার্তা 2022 সালের 18 জুলাই প্রথম হতাশার সৃষ্টি করেছিল। সেই বার্তার সংশোধন উভয়ই জোসিয়া লিচ ও স্যামুয়েল স্নো দ্বারা দৃষ্টান্তায়িত হয়েছে। তারা প্রত্যেকে যে কাজ সম্পাদন করেছিলেন তাই কারণ হয়েছিল সেই পরিণামের, যা 1840 সালের 11 আগস্টের অনুবর্তে এবং সপ্তম মাস আন্দোলনের অনুবর্তে প্রকাশ পেয়েছিল। 1840 সালে বার্তাটি বিশ্বের প্রতিটি মিশন স্টেশনে পৌঁছে দেওয়া হয়েছিল, এবং 1844 সালে মধ্যরাত্রির আহ্বানের বার্তাটি জলোচ্ছ্বাসের ন্যায় যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূল রেখা জুড়ে বয়ে গিয়েছিল। মানবের কর্মই পবিত্র আত্মার উন্ডেলন রূপী পরিণামের কারণ হয়ে দাঁড়িয়েছিল। বার্তাটি 1840 সালে বিশ্বে পৌঁছেছিল, যা সমুদ্র দ্বারা প্রতিনিধিত্বীত, এবং 1844 সালে যুক্তরাষ্ট্রে পৌঁছেছিল, যা পৃথিবী দ্বারা প্রতিনিধিত্বীত। 1844-এর প্রতীক ছিল প্রকাশিত বাক্য দশম অধ্যায়ে পৃথিবী ও সমুদ্রের ওপর দাঁড়িয়ে থাকা খ্রিস্ট, এবং সেই অধ্যায়টি 1844 থেকে 1844 পর্যন্ত ইতিহাসকে চিহ্নিত করে এবং পৃথিবী ও সমুদ্রের ওপর দাঁড়িয়ে থাকা খ্রিস্টকে চিত্রিত করে।
1840 ও 1854 উভয় ক্ষেত্রেই ভবিষ্যৎবাণীতে করা সংশোধন সময়ের দিক থেকে সামনের দিকে যথাযথ তারিখে অগ্রসর করে করা হয়েছিল। একটি ছিল ইসলাম সংক্রান্ত একটি ভবিষ্যৎবাণী, আর অন্যটি ছিল 10 কুমারীর উপমা সংক্রান্ত একটি ভবিষ্যৎবাণী। একটি ছিল বাহ্যিক এবং অন্যটি ছিল অভ্যন্তরীণ। 1854 এ পবিত্র স্থান সম্পর্কে ভুল বোঝাবুঝি জনিত একটি ভ্রান্তিও অন্তর্ভুক্ত ছিল। পবিত্র স্থানটি কি পৃথিবীই ছিল নাকি তা স্বর্গীয় পবিত্র স্থান ছিল? এই ভুল ধারণা কেবল পবিত্র স্থানের সংজ্ঞা সংক্রান্তই ছিল না, এটি আরও এই বিষয়েও একটি পরীক্ষা হিসেবে প্রতিভাত হতো যে কোনো আত্মা পবিত্র স্থান থেকে অতি পবিত্র স্থানে খ্রিস্টকে অনুসরণ করবে কিনা।
আমি দেখিলাম পিতা সিংহাসন হইতে উঠিলেন এবং প্রজ্জ্বলিত রথে পর্দার অন্তরে পরম পবিত্র স্থানে গমন করিয়া আসীন হইলেন। তারপর যীশু সিংহাসন হইতে উঠিলেন এবং যাহারা নতশির হইয়াছিলেন তাহাদের অধিকাংশ তাহার সহিত উঠিলেন। তাহার উঠিবার পর আমি দেখিলাম না যে যীশুর হইতে উদাসীন জনসমষ্টির প্রতি আলোর একটিও কিরণ গিয়াছে এবং তাহারা সম্পূর্ণ অন্ধকারে অবশিষ্ট রহিল। যীশু যখন সিংহাসন ত্যাগ করিয়া তাহাদের কিঞ্চিত দূর বাহিরে লইয়া গেলেন, তখন যাহারা তাহার সহিত উঠিয়াছিলেন তাহারা তাহার প্রতি দৃষ্টি নিবদ্ধ রাখিলেন। পরে তিনি তাহার ডান বাহু উত্তোলন করিলেন এবং আমরা তাহার মনোরম স্বর শুনিলাম। তিনি বলিতেছেন, এখানে অপেক্ষা করো, আমি রাজ্য গ্রহণ করিবার জন্য আমার পিতার নিকটে যাচ্ছি। তোমাদের বস্ত্র নিষ্কলঙ্ক রেখো এবং অল্পকালেই আমি বিবাহ হইতে ফিরে আসিব ও তোমাদের আপন নিকটে গ্রহণ করিব। তারপর মেঘময় এক রথ অগ্নিশিখার ন্যায় চাকাযুক্ত স্বর্গদূতগণে পরিবেষ্টিত যেখানে যীশু ছিলেন সেই স্থানে আসিল। তিনি রথে আরোহণ করিলেন এবং তাহাকে পরম পবিত্র স্থানে যেখানে পিতা আসীন ছিলেন বহন করিয়া নেওয়া হইল। সেখানে আমি যীশুকে দেখিলাম মহান মহাযাজক পিতার সম্মুখে দণ্ডায়মান। তাহার বস্ত্রের পাড়ে 1 ঘণ্টা ও 1 ডালিম ছিল। যাহারা যীশুর সহিত উঠিয়াছিলেন তাহারা পরম পবিত্র স্থানে বিরাজমান তাহার প্রতি তাহাদের বিশ্বাস ঊর্ধ্বে তুলিতেন এবং প্রার্থনা করিতেন, হে আমার পিতা, আমাদের তোমার আত্মা দাও। তারপর যীশু শ্বাস দিয়া তাহাদের উপর পবিত্র আত্মা প্রদান করিতেন। সেই শ্বাসে ছিল আলোক, শক্তি এবং প্রচুর প্রেম, আনন্দ ও শান্তি। আমি ফিরে সিংহাসনের সম্মুখে এখনও নত হয়ে থাকা সেই দলের দিকে তাকালাম। তারা জানত না যে যীশু সেখান থেকে চলে গেছেন। শয়তানকে সিংহাসনের নিকটে অবস্থানরত বলে প্রতীয়মান হল, ঈশ্বরের কাজ চালিয়ে যেতে চেষ্টা করছে। আমি দেখলাম তারা দৃষ্টি তুলে সিংহাসনের দিকে চেয়ে প্রার্থনা করছে, পিতা আমাদের তোমার আত্মা দাও। তখন শয়তান তাদের ওপর এক অপবিত্র প্রভাব ফো দিয়ে দিত, তাতে আলো এবং প্রচুর শক্তি ছিল, কিন্তু কোনো মধুর প্রেম, আনন্দ ও শান্তি ছিল না। শয়তানের উদ্দেশ্য ছিল তাদেরকে প্রতারিত অবস্থায় রাখা এবং ঈশ্বরের সন্তানদের পিছিয়ে এনে প্রতারিত করা। আর্লি রাইটিংস 5:5-6।
পবিত্র স্থানকে চাবি হিসাবে চিহ্নিত করা হয়েছিল, এমন এক চাবি যা পবিত্র স্থান বিষয়ক ভুল বোঝাবুঝি থেকে উদ্ভূত সকল ভুল বোঝাবুঝির ব্যাখ্যা দেয়। তাই ছিল সেই চাবি যা হতাশার ব্যাখ্যা প্রদান করেছিল। অন্তিমকালে চাবি হল হতাশা, যা মন্দির বিষয়ক ভুল বোঝাবুঝির ব্যাখ্যা প্রদান করে।
1844 সালের 22 অক্টোবর থেকে সময় আর নেই, এবং 2022 সালের 18 জুলাইয়ের নিরাশার ভ্রান্তি এখন সংশোধিত হওয়া আবশ্যক, তবে সময়ের নিরিখে নয়, কারণ সময় আর নেই।
আর আমি যে স্বর্গদূতকে সমুদ্রের উপর ও পৃথিবীর উপর দাঁড়িয়ে থাকতে দেখেছিলাম, সে তার হাত স্বর্গের দিকে তুলল এবং তিনি শপথ করলেন, তার নামে যিনি যুগানুগ যুগ ধরে জীবিত, যিনি স্বর্গ ও তাতে যা কিছু আছে, আর পৃথিবী ও তাতে যা কিছু আছে, আর সমুদ্র ও তাতে যা কিছু আছে সৃষ্টি করেছেন, যে আর সময় থাকবে না, কিন্তু সপ্তম স্বর্গদূতের কণ্ঠস্বরের দিনগুলোতে যখন সে ধ্বনি করতে শুরু করবে, তখন ঈশ্বরের রহস্য সম্পন্ন হবে, যেমন তিনি তার দাস নবীদের কাছে ঘোষণা করেছেন। প্রকাশিত বাক্য 10:5-7।
যে পূর্ববাণীটি সংশোধন করা আবশ্যক তাতে উল্লিখিত স্থানটি ন্যাশভিল, টেনেসি, এবং সেই স্থান পরিবর্তিত করা যায় না, কারণ সেটি ফিউচার ফর আমেরিকা দ্বারা নয়, বরং এলেন হোয়াইট দ্বারা চিহ্নিত করা হয়েছে, এবং ভবিষ্যৎবাণীর আত্মা কখনও ব্যর্থ হয় না।
যখন আমি ন্যাশভিলে ছিলাম, আমি লোকদের উদ্দেশ্যে বক্তৃতা দিয়েছিলাম এবং রাত্রিকালে সরাসরি স্বর্গ থেকে এক বিপুল অগ্নিগোলক নেমে এসে ন্যাশভিলে স্থিত হল। সেই গোলক থেকে তীরের মতো শিখাগুলি বেরিয়ে যাচ্ছিল, গৃহসমূহ ভস্মীভূত হচ্ছিল, গৃহসমূহ দুলছিল এবং ধসে পড়ছিল, আমাদের কিছু লোক সেখানে দাঁড়িয়েছিল। এটা ঠিক যেমন আমরা আশা করেছিলাম, তারা বলল, আমরা এটাই প্রত্যাশা করছিলাম। অন্যরা যন্ত্রণায় হাত মুচড়াতে মুচড়াতে ঈশ্বরের কাছে করুণা প্রার্থনা করে কাঁদছিল। আপনারা তা জানতেন, তারা বলল, আপনারা জানতেন যে এটি আসছে, তবু আমাদের সতর্ক করতে একটি শব্দও বলেননি। তারা যেন প্রায় তাদের ছিঁড়ে খণ্ডবিখণ্ড করে ফেলবে এমন মনে হচ্ছিল, এই ভেবে যে তারা কখনো তাদের বলেনি বা কোনো সতর্কতা একেবারেই দেয়নি। পাণ্ডুলিপি 1800।
ন্যাশভিলের উপর অগ্নিগোলকসমূহের প্রসঙ্গে অন্তর্নিহিত বিষয়টি হল, এটি নির্দেশ করে যে লাওদিকীয় সপ্তম দিবস অ্যাডভেন্টবাদ ন্যাশভিল সতর্কতার বার্তা জানত কিন্তু নীরব ছিল। ভবিষ্যৎবাণীমূলক ইতিহাসে এটি সেই মুহূর্ত যখন মিডনাইট ক্রায়ের বার্তার লজ্জা বা আনন্দ প্রকাশিত হয়। এ সময়েই যারা পতাকারূপ নিদর্শন হতে নির্ধারিত তারা উচ্চে তোলা হতে শুরু করে, এবং এর দ্বারা পৃথক হয়ে পড়ে তাদের থেকে যাদের তখন লজ্জিত করা হয় জগতের সেই লোকদের দ্বারা, যারা ক্ষুব্ধ ও ক্রুদ্ধ যে লাওদিকীয় সপ্তম দিবস অ্যাডভেন্টবাদ ন্যাশভিল সম্পর্কে কোনো সতর্কতা দেয়নি। এই একই ভবিষ্যৎবাণীমূলক ভেদরেখা প্রতিফলিত হয়েছিল কার্মেল পর্বতে ইলিয়া ও বালের ভাববাদীদের মধ্যে, এবং মিলারীয় ইতিহাসের দ্বিতীয় স্বর্গদূতের কালে, যখন প্রোটেস্ট্যান্টরা ভ্রষ্ট প্রোটেস্ট্যান্টে পরিণত হয়ে মিথ্যা ভাববাদী হিসেবে তাদের ভূমিকা শুরু করে, রোমের কন্যাসমূহে পরিণত হয়ে। 1979 সালে রাজনৈতিক শৃঙ্গ রেগানের মাধ্যমে ঠিক একই কাজ করেছিল, তবে রেগান রোমের কন্যাদের একজন হননি, তিনি আহাব ও প্রথম ক্লোভেস, যারা রোমের প্রণয়ী, তাদের প্রতিরূপ হয়েছিলেন।
আমাকে এক দৃশ্য প্রদর্শিত হয়েছিল, তা ছিল বিশ্রাম দিনের আগের রাত্রি। সেই সময়েই সেই দৃশ্য আমাকে প্রদর্শিত হয়। আমি জানালার বাইরে তাকালাম আর সেখানে দেখলাম স্বর্গ থেকে নেমে আসা এক বিরাট অগ্নিগোলক। তা পড়ল যেখানে তারা স্তম্ভ সম্বলিত ভবনগুলো ঢালাই করছিল। বিশেষত স্তম্ভগুলি আমাকে প্রদর্শিত হল। মনে হল সেই গোলকটি সরাসরি ভবনের ওপর এসে তাকে চূর্ণ করে দিল, আর তারা দেখল তা শাখায়িত হচ্ছে, প্রসারিত হচ্ছে, এবং তারা ক্রন্দন করতে ও শোক করতে লাগল এবং হাত মুচড়াতে লাগল। আর আমি ভাবলাম আমাদের লোকদের মধ্য থেকে কিছুজন সেখানেই পাশে দাঁড়িয়ে বলছে, আচ্ছা এটিই তো আমরা প্রত্যাশা করে আসছিলাম, এটিই তো আমরা কথা বলে আসছিলাম, এটিই তো আমরা কথা বলে আসছিলাম। আপনারা তা জানতেন? লোকেরা বলল, আপনারা তা জানতেন আর কখনো আমাদের বলেননি। আমার মনে হল তাদের মুখে এমন এক যন্ত্রণা, তাদের চেহারায় এমন এক যন্ত্রণা। পাণ্ডুলিপি বিশদ্রাব্য, 1944।
42 সালের 18 জুলাইয়ের হতাশা হল সেই মন্দিরকে শনাক্ত করার চাবিকাঠি, যাকে একটি পতাকা হিসেবে উচ্চে উত্তোলিত করা হবে। অ্যাডভেন্টিস্টদের দুই শ্রেণীর পার্থক্য বাইবেলীয় ভবিষ্যৎবাণীর একটি প্রধান প্রতিপাদ্য। জিরোমিয়া বিদ্রূপকারীদের সমাবেশের সাথে যোগ দিতে অস্বীকার করেছিলেন এবং স্মির্না ও ফিলাডেলফিয়ার উভয় কলিসিয়াই শয়তানের সভাগৃহের সঙ্গে বৈপরীত্যে উপস্থাপিত হয়েছিল, যারা নিজেদের ইহুদি বলে দাবি করত কিন্তু ছিল না। নিজেদের অ্যাডভেন্টিস্ট বলে দাবিকারীদের ওই দুই শ্রেণীর মধ্যে পার্থক্যটি প্রতিফলিত হয় বাইবেল অধ্যায়ের তারা যে পদ্ধতিবিদ্যা প্রয়োগ করে তাতে। এটি হল সত্যিকার শিক্ষা ও উচ্চশিক্ষা তথাকথিত, যেমন সিস্টার হোয়াইট একে অভিহিত করেন, এর মধ্যকার পার্থক্য।
ন্যাশভিল দক্ষিণের এথেন্স নামে পরিচিত এবং ন্যাশভিলে গ্রিসের প্রতিনিধিত্বকারী সর্বাধিক সুপরিচিত স্থাপনাটি হল সেন্টেনিয়াল পার্কে অবস্থিত পার্থেনন, যা প্রাচীন গ্রিক পার্থেননের পূর্ণমাত্রিক প্রতিরূপ হিসেবে 1897 সালে নির্মিত হয়। এটি 1797 সালে টেনেসির অঙ্গরাজ্যত্বে প্রবেশের শতবার্ষিকী উদযাপনের জন্য নির্মিত হয়েছিল এবং উদযাপনের পর তা ভেঙে ফেলারই পরিকল্পনা ছিল। পরিবর্তে 1903 সালে ভূমিটি একটি উদ্যান হিসেবে রূপান্তরিত করা হয় এবং 1920 থেকে 1931 সাল পর্যন্ত পার্থেননকে স্থায়ীরূপে পুনর্নির্মাণ করা হয়।
পার্থেনন নামটি গ্রিক শব্দ পার্থেনস থেকে উদ্ভূত, যার অর্থ কুমারী বা তরুণী। এটি অ্যাথেনার সেই রূপকে নির্দেশ করে যেখানে তিনি জ্ঞান, কৌশল, শিল্প, কারুশিল্প ও সভ্যতার অকৃতস্পর্শা, প্রজ্ঞাময়ী ও যুদ্ধপ্রতাপশালী দেবী। অ্যাথেন্সের আক্রোপলিসে খ্রিস্টপূর্ব 44-43 অব্দের মধ্যে নির্মিত এই স্থাপনায় ভাস্কর ফিডিয়াস নির্মিত অ্যাথেনার এক বিরাট ক্রাইসেলেফান্টাইন স্বর্ণ ও হস্তিদন্ত মূর্তি ছিল, মূলত যা তার গৃহ বা ঐশ্বরিক আবাসরূপে কাজ করত, যেখানে তিনি উপস্থিত আছেন বলে বিশ্বাস করা হতো।
পশ্চিমা শিক্ষা ব্যবস্থায় বিস্তৃত জ্ঞান, সমালোচনামূলক অনুসন্ধান, নাগরিক প্রস্তুতি এবং লিবারেল আর্টসের কাঠামোর ওপর যে গুরুত্বারোপ রয়েছে তা মূলত প্রাচীন গ্রিক দর্শন ও চর্চায় প্রথিত। প্লেটোর একাডেমি, এরিস্টলের লাইসিয়াম অথবা এথেনীয় পাইদেয়া না থাকলে আমরা যাকে আধুনিক বিদ্যালয় শিক্ষা বলে জানি তা অত্যন্ত ভিন্ন হতো।
1954 সালে ন্যাশভিল শহর থেকে 9 মাইল দূরে ম্যাডিসন স্কুল প্রতিষ্ঠিত হয়েছিল। মূল ম্যাডিসন স্কুলের পরিচালনা পর্ষদের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন এলেন হোয়াইট, যার আনুষ্ঠানিক নাম ছিল ন্যাশভিল অ্যাগ্রিকালচারাল অ্যান্ড নর্মাল ইনস্টিটিউট এবং পরে ম্যাডিসন কলেজ নামে পরিচিত হয়। 1954 সালে প্রতিষ্ঠার সূচনা লগ্ন থেকেই তিনি পরিচালনা পর্ষদের প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তিনি প্রায় 1954 সাল পর্যন্ত পর্ষদে অধিষ্ঠিত ছিলেন, যা 1915 সালে তার মৃত্যুর এক বছর আগে।
এটি ছিল একমাত্র কলেজ বা প্রাতিষ্ঠানিক বোর্ড যার সদস্যপদ গ্রহণ বা তাতে দায়িত্ব পালনে তিনি কখনো সম্মত হয়েছিলেন।
তিনি অন্যান্য অ্যাডভেন্টিস্ট সংগঠনে এই ধরনের আনুষ্ঠানিক পদ গ্রহণ ইচ্ছাকৃতভাবে সীমিত রেখেছিলেন, কিন্তু ম্যাডিসনের ক্ষেত্রে ব্যতিক্রম করেছিলেন কারণ এটি তার শিক্ষা সংক্রান্ত উপদেশাবলীর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল। স্বনির্ভর কৃষিভিত্তিক মিশনারি কেন্দ্রিক প্রশিক্ষণ, যেখানে বাইবেল, হস্তশ্রম এবং দক্ষিণে ও তার বাইরেও সেবার জন্য বাস্তবমুখী প্রস্তুতির ওপর জোর দেওয়া হয়। সিস্টার হোয়াইটের ন্যাশভিল সংক্রান্ত বার্তাগুলি 1904 ও 1905 সালে এসেছিল, ওই একই সময়ে ম্যাডিসন স্কুলের সূচনা হচ্ছিল এবং পার্থেনন প্রদর্শনীটিকে স্থায়ী পার্কে একটি স্থায়ী স্থাপনায় রূপান্তরিত করা হচ্ছিল। গ্রিক শিক্ষার প্রতীকটির প্রতিষ্ঠা এবং স্বর্গীয় শিক্ষার সূচনা উভয়ই একই স্বল্প সময় পর্বে চিহ্নিত হয়েছিল এবং সেই একই সময় পর্বেই ন্যাশভিলের অগ্নিগোলক সম্বন্ধীয় দর্শন সমূহ প্রদান করা হয়েছিল।
গত রাত্রে আমার সম্মুখে একটি দৃশ্য উপস্থাপিত হয়েছিল, তার সমগ্রটি উন্মোচনের পূর্ণ স্বাধীনতা আমি হয়তো কখনোই অনুভব করব না। তবে আমি অল্প কিছু উন্মোচন করব।
প্রতীয়মান হল যে এক অতি বিশাল অগ্নিগোলক জগতে অবতীর্ণ হয়ে বৃহৎ গৃহসমূহকে চূর্ণবিচূর্ণ করে দিল। স্থান স্থানান্তরে ধ্বনি উঠল, প্রভু আগমন করেছেন, প্রভু আগমন করেছেন। অনেকে তার সঙ্গে সাক্ষাৎ করার জন্য অপ্রস্তুত ছিলেন, কিন্তু অল্প কয়েকজন বলছিলেন, প্রভুর স্তব হোক।
তোমরা প্রভুকে কেন স্তুতি করছ? জিজ্ঞাসা করল তারা, যাদের ওপর আকস্মিক বিনাশ আসছিল।
কারণ আমরা এখন যা সন্ধান করে আসছিলাম তা দেখতে পাচ্ছি। আপনারা যদি বিশ্বাস করতেন যে এসব বিষয় আসন্ন, তবে আমাদের জানাননি কেন? এমনই ছিল ভয়াবহ প্রতিউত্তর। আমরা এসব বিষয়ে কিছুই জানতাম না, কেন আমাদের অজ্ঞতার মধ্যে ফেলে রেখেছিলেন? আপনারা বারবার আমাদের দেখেছেন, আমাদের সঙ্গে পরিচিত হলেন না কেন? এবং আসন্ন বিচারের কথা ও এই কথাটি, যাতে আমরা নাশপ্রাপ্ত না হই, আমাদের ঈশ্বরের সেবা করতেই হবে, আমাদের বলেননি কেন? এখন আমরা নাশপ্রাপ্ত হয়েছি। পাণ্ডুলিপি 10:1900।
ন্যাশভিলের বার্তাসমূহের প্রেক্ষাপটটি ভৌগোলিকভাবে সত্য বা মিথ্যা শিক্ষার এক আধ্যাত্মিক পরিমণ্ডলে স্থাপিত ছিল। এমন এক শিক্ষা যা কোনো আত্মাকে স্বর্গ অথবা পৃথিবীর নাগরিক হওয়ার জন্য প্রস্তুত করে। সিস্টার হোয়াইটের ন্যাশভিল সম্পর্কিত দর্শনসমূহে ইসলামের কোনো উল্লেখ নেই। তাহলে ন্যাশভিলে অগ্নিগোলকের দর্শনের সঙ্গে ইসলামকে যুক্ত করার ন্যায়সঙ্গততা কী? 2020 সালের ন্যাশভিল বার্তার সংশোধন জোসিয়া লিচ ও স্যামুয়েল স্নোর কাজের সঙ্গে কীভাবে সামঞ্জস্যপূর্ণ হবে? তাদের সংশোধন তখনই করা হয়েছিল যখন তারা অনুধাবন করেছিলেন যে যে একই প্রমাণ তাদের প্রথম ভবিষ্যৎবাণীর দিকে নিয়ে গিয়েছিল, সেই প্রমাণই সংশোধিত ভবিষ্যৎবাণীকেও প্রতিষ্ঠিত করেছিল।
ইসলামের প্রমাণ ন্যাশভিলের সতর্কবার্তার সঙ্গে সংযুক্ত হওয়ার বহু পূর্বেই প্রতিষ্ঠিত হয়েছিল। ইসলামের বার্তা তৃতীয় স্বর্গদূতের বার্তার সঙ্গে সরাসরি সংযুক্ত। এই সত্যটি বহু বাইবেলীয় সাক্ষ্যে উদাহৃত হয়েছে। তৃতীয় স্বর্গদূতের সতর্কবার্তা উত্তরের রাজার কর্তৃত্বের ছাপ সম্পর্কে এক সতর্কতার প্রতিনিধিত্ব করে, এবং ইসলামের সতর্কবার্তাটি পূর্বদেশের সন্তানদের সতর্কবার্তার দ্বারা প্রতিনিধিত্ব করা হয়েছে।
কিন্তু পূর্বদেশ ও উত্তরদেশ থেকে আসা সংবাদ তাকে উদ্বিগ্ন করবে, তাই সে মহাক্রোধে বের হবে ধ্বংস করতে এবং বহুজনকে সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন করতে। দানিয়েল 11:94।
তৃতীয় স্বর্গদূত ইতিহাসে আবির্ভূত হলেন 22 অক্টোবর 1854 খ্রিস্টাব্দে, যখন সপ্তম তুরি ধ্বনিত হতে শুরু করল। সপ্তম তুরি ইসলামের তৃতীয় হায়ও বটে। 1863 সালের বিদ্রোহ সপ্তম তুরির ধ্বনিকে 9-11 পর্যন্ত স্তব্ধ করে রাখল। তখন প্রকাশিত বাক্যগ্রন্থের 8 অধ্যায়ে তৃতীয় স্বর্গদূত অবতীর্ণ হলেন, এবং নিউ ইয়র্কের বিশাল অট্টালিকাসমূহ ঈশ্বরের শক্তির এক স্পর্শে ভূপাতিত করা হয়েছিল।
9-11 ছিল মোহরকরণের কালের আলফা বা সূচনা, এবং এই কালটির পরিসমাপ্তি ঘটবে ওমেগা বা সমাপনে, অর্থাৎ শীঘ্র আগত রবিবার আইনে 1,44,000-এর মোহরকরণের সমাপ্তিতে।
9-11 যুক্তরাষ্ট্রে পশুর মূর্তির পরীক্ষাকালের আলফা, যা শেষ হয় যুক্তরাষ্ট্রে পশুর মূর্তির পরীক্ষাকালের ওমেগায়, যা সংঘটিত হয় যখন যুক্তরাষ্ট্রে পশুর ছাপ বলবৎ করা হয়।
9-11 হচ্ছে পৃথিবী থেকে উঠা পশুর উপর এর রিপাবলিকান ও প্রোটেস্ট্যান্ট সিংসমূহ সহ জীবিতদের বিচারের আলফা বা সূচনা, যার পরিসমাপ্তি অদূর আসন্ন রবিবার আইনে ঘটে।
9-20টা হল প্রভুর প্রস্তুতির দিনের আলফা, দিনটির সমাপ্তি ঘটে প্রভুর বিশ্রাম দিন সংক্রান্ত পরীক্ষা।
9-11 ভিত্তিপ্রস্তর দ্বারা প্রতিকায়িত মন্দির নির্মাণের আলফা, এবং ওমেগা চূড়াশিলা মন্দিরের ওপর স্থাপিত হলে তার পরিসমাপ্তি ঘটে।
9-9-11 যুক্তরাষ্ট্রে তৃতীয় হায়ের আলফা, যাহার সমাপ্তি ঘটে প্রকাশিত বাক্য 11-এর ভূমিকম্পে, যা শীঘ্র আগত রবিবার আইন, সেই ভূমিকম্পে তৃতীয় হায় 70 আগমন করে। ন্যাশভিলের অগ্নিগোলক সমূহের ইতিহাস রবিবার আইনে অনুগ্রহকালের অবসানের পূর্বে লাউদিকীয় অ্যাডভেন্টিস্টদের নিন্দা করে, এখন আমরা নাশপ্রাপ্ত এই মর্মে ঘোষণাদানকারীদের ঘোষণার সত্ত্বেও।
জোয়েল নবীর পুস্তক এবং তার পন্তেকোষ্টে পরিপূর্তি মধ্যরাত্রির আর্তনাদের বার্তা সংক্রান্ত বিতর্কটি উপস্থাপন করে জ্ঞানের বৃদ্ধি বুঝতে অক্ষম এক শ্রেণী, যারা বোঝে তাদের মদ্যপ হওয়ার অপবাদ দেয়। এফ্রোইমের মদ্যপদের সঙ্গে জ্ঞানীদের মুখোমুখি সংঘাতটি ঈশ্বরের ভাববাণীমূলক বাক্যে বারংবার আলোচিত একটি বিষয়। সত্যের একটি উপাদান এই যে
বার্তাটি দ্বিপর্যায়িক, যেমনটির উদাহরণ পিতর ঊর্ধ্বকক্ষে এবং পরবর্তীতে মন্দিরে দিয়েছিলেন। এটি এমন এক বিচার প্রক্রিয়ার দ্বারা চিহ্নিত যা প্রথমে ঈশ্বরের গৃহে আরম্ভ হয় এবং তারপর ঈশ্বরের গৃহের বাইরে যারা রয়েছে তাদের উপর প্রসারিত হয়। বিচার প্রক্রিয়াটি প্রকাশিত বাক্যের অষ্টাদশ অধ্যায়ের দুটি কণ্ঠস্বর দ্বারাও উপস্থাপিত, যেখানে প্রথম কণ্ঠস্বর ৯-১১ থেকে রবিবারের আইন পর্যন্ত পর্যায়টিকে বোঝায় এবং পরে চতুর্থ পদের সেই দ্বিতীয় কণ্ঠস্বরটি রবিবারের আইনকে চিহ্নিত করে। অন্তিম বৃষ্টির সত্য ও মিথ্যা ভাববাণীমূলক বার্তার পার্থক্যটিও এলিয়ার দ্বারা উদাহরণস্বরূপও দেখানো হয়েছে, যাকে মালাখি কৃপাকাল সমাপনের ঠিক পূর্বে প্রত্যাবর্তনকারী বলে চিহ্নিত করেছেন।
কার্মেল পর্বতে জ্ঞানী ও মূর্খের প্রতীক ছিল জ্ঞানী এলিয়া এবং বালের মূর্খ ভাববাদীরা। এলিয়া পিতর এবং বালের ভাববাদীরা এফ্রাইমের মদ্যপরা। অগ্নির বর্ষণের মাধ্যমে মূর্খ মদ্যপরা যখন বালের মিথ্যা ভাববাদী হিসেবে প্রকাশিত হয় তখন জনগণ অবশেষে উত্তর দেয়, প্রভু তিনিই ঈশ্বর। ন্যাশভিল সম্পর্কিত ভবিষ্যৎবাণীর পরিপূরণে লাওদিকীয় সপ্তম দিবস অ্যাডভেন্টিস্টরা এভাবেই প্রকাশিত হয়। তখন অ্যাডভেন্টবাদের বাইরে যারা মূর্খদের অবিশ্বস্ততার বিষয়ে জাগ্রত হয় তারা দোষ নির্ণয়ের বোধে আনা হয়, কিন্তু তাদের অনুগ্রহকাল তখনও সমাপ্ত হয়নি। ন্যাশভিলের সতর্কবার্তায় উপস্থাপিত জ্ঞানী ও মূর্খ কুমারীদের প্রকাশের চিত্রায়নটি দশ কুমারীর উপমার চূড়ান্ত ও নিখুঁত পরিপূরণে একটি পথচিহ্ন।
১৮ জুলাই ২০২২-এর হতাশা সেই বার্তাটিকে নির্ধারণ করে যা সংশোধন করা আবশ্যক এবং অ্যাডভেন্টবাদের ভেতরে যাদের কাছে তেল আছে ও যাদের নেই তাদের প্রকাশকেও। ন্যাশভিলকে সতর্ক করে এমন তেলের বার্তা যাদের ছিল না তাদেরকে এরপর যাদের কাছে তেল আছে তাদের সঙ্গে বৈপরীত্যে উপস্থাপন করা হয়। বার্তার তেল আছে বা নেই এই দুই শ্রেণীর মধ্যে এক শ্রেণী এমন এক হতাশার অভিজ্ঞতা লাভ করেছে যা মিলারাইট ইতিহাসের প্রথম হতাশা দ্বারা প্রতিনিধিত্ব করা হয়েছিল, অপর শ্রেণীর সে অভিজ্ঞতা নেই। মিলারাইটদের দ্বারা দৃষ্টান্ত স্থাপিত সেই হতাশা ব্যতীত কোনো ব্যর্থ ভবিষ্যৎবাণীতে সংশোধন আনার কিছুই থাকে না। ২০২২-এর ন্যাশভিল সংক্রান্ত ভবিষ্যৎবাণীটি ইসলামকে শনাক্ত করছিল, এই সত্যটি এমন এক ব্যর্থ বার্তার এক উপাদানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ যা সংশোধন করা প্রয়োজন।
এ বিষয়ে একটি প্রমাণ নিহিত আছে এই সত্যে যে ইতিহাসে ন্যাশভিলের অগ্নিগোলকসমূহের আগমন ঘটে তা কেবল মিলারাইটদের প্রথম হতাশা এবং পরবর্তী বার্তা সংশোধনের ইতিহাসের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়, বরং তা এমন এক ইতিহাসের অন্তর্গত যার সূচনা নয় আলারে তৃতীয় স্বর্গদূতের আগমনে, যা তৃতীয় হায়ের ইসলামের আগমনকে চিহ্নিত করে এবং পরবর্তীতে ভবিষ্যৎবাণীমূলকভাবে সেই ইসলাম আবার প্রকাশিত বাক্য একাদশ অধ্যায়ে উল্লিখিত রবিবার আইনের ভূমিকম্পে আগমন করে। সিস্টার হোয়াইটের দ্বারা ইসলাম ও ন্যাশভিল সতর্কতা সম্পর্কে কোনো প্রত্যক্ষ উল্লেখ না থাকলেও বার্তায় ইসলামকে ধরে রাখা ইতিহাসের থিম ইসলাম এর ওপর ভিত্তিকৃত।
দ্য বুক অফ ড্যানিয়েল শিরোনামের ধারাবাহিকের ১৫৩তম প্রবন্ধে আমরা নির্ণয় করেছিলাম যে বালাম ও গাধার সাক্ষ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে গাধা দ্বারা প্রতিকায়িত ইসলাম ৯-১১ থেকে রবিবার আইন পর্যন্ত ইতিহাসে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে তিনটি প্রধান মিথস্ক্রিয়া করবে। প্রথমটিকে আমরা ৯-১১ হিসাবে এবং দ্বিতীয়টিকে ৭ অক্টোবর ২০২২ হিসেবে চিহ্নিত করেছিলাম। আমরা লক্ষ্য করেছি যে প্রথম আক্রমণটি ছিল আধ্যাত্মিক মহিমান্বিত দেশের ওপর এবং দ্বিতীয় আক্রমণটি ছিল ইসরায়েলের আক্ষরিক মহিমান্বিত দেশের ওপর এবং তৃতীয় আক্রমণটি হবে রবিবার আইনের ভূমিকম্পে সংঘটিত আক্রমণ। আমরা ইঙ্গিত করেছি যে এই ভাববাদী স্তরে বালামের ইতিহাস সত্যের স্বাক্ষর বহন করেছিল, কারণ প্রথম ও শেষ আক্রমণটি আধ্যাত্মিক মহিমান্বিত দেশের ওপর ছিল আর মধ্যবর্তী আক্রমণটি ছিল আক্ষরিক মহিমান্বিত দেশের ওপর, যা বিদ্রোহের প্রতীক। এখন আমরা দেখি যে মিডনাইট ক্রাই বার্তার সূচনা চিহ্নিতকারী চতুর্থ আঘাতটি ন্যাশভিলের অগ্নিগোলকসমূহ পূর্ণতা পেলে আধ্যাত্মিক মহিমান্বিত দেশে সংঘটিত হবে। এর অর্থ বালাম ও তার গাধার দ্বিতীয় আঘাতটি দ্বিবিদ, এর প্রথমটি আক্ষরিক মহিমান্বিত দেশের ওপর এবং দ্বিতীয়টি আধ্যাত্মিক মহিমান্বিত দেশের ওপর।
প্রবন্ধটি একটি অসম্পূর্ণ সত্য উপস্থাপন করেছিল এবং যিহুদা গোত্রের সিংহে এখন সেটিকে ন্যাশভিলের অগ্নিগোলাগুলির সঙ্গে ইসলামের ভবিষ্যৎবাণীমূলক সংযোগের আরেকটি সাক্ষ্যরূপে উদ্ঘাটন করেছেন। অগ্নিগোলাগুলির সঙ্গে ইসলামের সংযোগের সমর্থনে আরেকটি যুক্তি
পবিত্র ইতিহাসের সংস্কার রেখাসমূহের মধ্যেই পাওয়া যায়। প্রত্যেক সংস্কার আন্দোলনের একটি নিজস্ব স্বাতন্ত্র্য সূচক বিষয় থাকে যা সমগ্র সংস্কার আন্দোলনের মধ্যে পরিব্যাপ্ত থাকে। মসির সংস্কার আন্দোলনে বিষয়টি ছিল এক মনোনীত জাতির সঙ্গে চুক্তিতে প্রবেশ করা। খ্রিস্টের সংস্কার রেখায় বিষয়টি ছিল মসীহ সম্বন্ধে। দাউদের সংস্কার রেখায় বিষয়টি ছিল দশ আজ্ঞা ও পবিত্র স্থান। মিলারাইটদের ক্ষেত্রে বিষয়টি ছিল ভবিষ্যৎবাণীমূলক সময়, কারণ মিলারাইটরা সময়ের বার্তা বহন করেছিল। ৯-১১-এ তৃতীয় স্বর্গদূতের আগমনে ১৪৪,০০০ সংস্কার রেখার বিষয়টি চিহ্নিত হয়েছিল। তৃতীয় হায় এর ইসলাম, পূর্বদেশের সন্তানরা, বাইবেলীয় ভবিষ্যৎবাণীর গাধা, প্রকাশিত বাক্য নবম অধ্যায়ের যুদ্ধ অশ্বসমূহ, পূর্ববায়ু, পঙ্গপাল এবং জাতিসমূহের ক্রুদ্ধতা হিসেবে।
প্রকাশিত বাক্যের একাদশ অধ্যায়ের ভূমিকম্পটি তৃতীয় হায়ের সঙ্গে সংশ্লিষ্ট ইসলামকে চিহ্নিত করে এবং একই সঙ্গে মধ্যরাত্রির ধ্বনির বার্তার পরিসমাপ্তিকেও প্রতিনিধিত্ব করে। মধ্যরাত্রির ধ্বনি জিরুসালেমে খ্রিস্টের বিজয়োল্লাসপূর্ণ প্রবেশ দ্বারা রূপকভাবে পূর্বচিত্রিত হয়েছিল, যার সূচনা হয়েছিল গাধাটিকে বাঁধনমুক্ত করার মাধ্যমে। মিলারাইট ইতিহাসে মধ্যরাত্রির ধ্বনির সূচনা ঘটে এক্সেটার ক্যাম্প মিটিংয়ে অশ্বারোহী স্যামুয়েল স্নোর আগমনের মাধ্যমে। মধ্যরাত্রির ধ্বনির সময় পর্বের সূচনা ইসলামের প্রতীকাবলী দ্বারা চিহ্নিত। প্রচুর সাক্ষ্য রয়েছে যে ২০২০ সালের ১৮ জুলাইয়ের সংশোধিত বার্তায় সতর্কতামূলক বার্তার অংশরূপে ইসলাম অন্তর্ভুক্ত আছে। কোনো তারিখ নির্দিষ্ট করা হয়নি, তবে ন্যাশভিলের অগ্নিগোলকসমূহ শেষকালের নতুন মদ বিষয়ক বিতর্ককে চিহ্নিত করে। অতএব ন্যাশভিলের অগ্নিগোলকসমূহ ইসলাম অন্তর্ভুক্ত, কিন্তু ওই অগ্নিগোলকসমূহকে পারমাণবিক অস্ত্ররূপে চিহ্নিত করার বিষয়ে কি বলা যায়?
বহু সাক্ষ্যের ভিত্তিতে আক্রমণে প্রতিপক্ষ হিসেবে ইসলামের যে চিহ্নিতকরণ স্থাপিত হয়েছে বার্তায় তা অক্ষুণ্ণ রাখতে হবে। যে সময় নির্ধারণের ভ্রান্তি সংশোধন করা প্রয়োজন তা ১৮৪০ ও ১৮৫৬ উভয় দ্বারা প্রতিকায়িত হয়েছে। যদিও সংখ্যাগুলি এখনও থাকবে, তবু সময় আর ভাববাণীমূলক বার্তার অঙ্গ নয়। পবিত্র স্থান সংক্রান্ত ভুল বোঝাবুঝি দ্বারা যে ভ্রান্তি প্রকাশ পেয়েছিল সেটিও নিরসন করতে হবে। তবে সেটিকে নিরসন করে সংশোধিত বার্তায় অন্তর্ভুক্ত করার পূর্বে পবিত্র স্থান সংক্রান্ত ওই ভুল বোঝাবুঝি যে ভ্রান্তির নিদর্শন ছিল সেই ভ্রান্তিটিই প্রথমে শনাক্ত করতে হবে। ১৮ জুলাই-এ ন্যাশভিল সম্পর্কিত সতর্ক বার্তায় ওই পবিত্র স্থান সংক্রান্ত ভুল বোঝাবুঝি কি প্রতিনিধিত্ব করেছিল?
আমি প্রতিপাদন করি যে উত্তরসমূহ ২০২৩ সালের শেষ থেকে মোহর ভেঙে ক্রমাগত উন্মোচিত হয়ে আসা সেই আলোতেই লভ্য। আদিপুস্তক, মথি ও প্রকাশিত বাক্য এই তিন গ্রন্থে অধ্যায় ১১-২২ পর্যন্ত ১১টি অধ্যায়ের সমান্তরাল তিনটি ধারা ১৪৪,০০০-এর সঙ্গে ঈশ্বরের চুক্তির নবায়ন। আমরা কি এমন আচরণ করে যেন আমরা তার আহ্বান শুনিনি, তার করুণার প্রস্তাব প্রত্যাখ্যান করি, নাকি মানবীয় শক্তির ওপর নির্ভর করে নত হয়ে ঘোষণা করি, তিনি যা কিছু আদেশ করেন আমি তাই করব? অথবা আমরা কি পবিত্র আত্মাকে আমাদের হৃদয় ও চিত্তে তার ব্যবস্থা লিখতে দিই?
উত্তরসমূহ আরও পাওয়া যায় দানিয়েল গ্রন্থের দ্বাদশ অধ্যায়ে। সেখানে তিনটি পদের মোহর ভঙ্গের মাধ্যমে সময়কে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্বর্গদূতের বার্তা হিসেবে উপস্থাপিত করা হয়েছে। ওই তিনটি পদে আরও চিহ্নিত করা হয়েছে। সপ্তম পদে ৩১ ডিসেম্বর ২০২৩, দ্বাদশ পদে ১৮ জুলাই ২০২০ এবং একাদশ পদে ১৯৫৯ সাল থেকে রবিবার আইন পর্যন্ত এবং সেখান থেকে কৃপাকালের সমাপ্তি পর্যন্ত সময়ের পরিসরকে। ওই তিনটি পদের অন্তর্গত এই তিনটি সত্য সেই একই শাস্ত্রাংশেই অবস্থিত, যেখানে কোনও ভবিষ্যৎবাণীর মোহর ভঙ্গ ঘটলে অবশ্যম্ভাবীভাবে সংঘটিত ত্রিবিধ পরীক্ষণ প্রক্রিয়া সুস্পষ্টভাবে প্রতিপাদিত হয়েছে।
খ্রিস্ট কেবল দানিয়েল দ্বাদশ অধ্যায়ের ত্রিবিধ পরীক্ষার মোহরই খোলেননি, বরং তিনি ওই পরীক্ষাগুলিকে প্রথমে একটি ভিত্তিমূলক পরীক্ষা, তারপরে একটি মন্দির পরীক্ষা এবং তারপরে একটি লিটমাস পরীক্ষা হিসেবে চিহ্নিত করেছিলেন। তিনি আরও নির্দিষ্ট করেছিলেন যে সেই ভিত্তিমূলক পরীক্ষা ৩১ ডিসেম্বর ২০২৩ তারিখে আরম্ভ হয়েছিল এবং তা মিলারিয় আন্দোলনের ভিত্তিমূলক পরীক্ষার ওপর প্রতিষ্ঠিত ছিল, যেখানে খ্রিস্টবিরোধীকে বহিদর্শন প্রতিষ্ঠাকারী প্রতীক হিসেবে উপস্থাপিত হয়েছিল।
তিনি তখন দ্বিতীয় পরীক্ষা
অর্থাৎ মন্দির পরীক্ষা হিসেবে চিহ্নিত করেন দানিয়েল গ্রন্থের দশম অধ্যায়ে মন্দিরস্থিত খ্রিস্টের দর্শনকে। ওই পরীক্ষা বর্তমানে চলমান। ১৮ জুলাই ২০২০, ৩১ ডিসেম্বর ২০২৩ এবং রবিবারের আইন এই তারিখসমূহের বিষয়ে দানিয়েল গ্রন্থের অধ্যায় ১২র উন্মোচন রোমের দর্শন এবং খ্রিস্টের দর্শন উভয়কেই অন্তর্ভুক্ত করে। অধ্যায় ১২র উন্মোচন যে একই দর্শনে পাওয়া যায়, সেই একই দর্শনেই এই উভয় দর্শন উপস্থাপিত। এই তিনটি অধ্যায় একটি মাত্র দর্শন এবং অধ্যায় ১০-এ খ্রিস্টের দর্শনই মন্দির পরীক্ষা, অধ্যায় ১১-এ খ্রিস্টবিরোধীর দর্শনই ভিত্তির পরীক্ষা এবং অধ্যায় ১২-এ ১৪৪,০০০ পথচিহ্নসমূহ তৃতীয় তথা লিটমাস পরীক্ষার প্রতিনিধিত্ব করে, যেখানে অনেকে শুদ্ধিকৃত, ধবলীকৃত ও পরীক্ষিত হওয়ার সঙ্গে সঙ্গে মূর্খরা জ্ঞানীদের থেকে পৃথক হয়।
মন্দির পরীক্ষা লেবীয় পুস্তক ২৩ অধ্যায়ের আলো উন্মোচিত করেছিল, আর সেই আলোই ছিল চুক্তির সিন্দুকের আলো, যা সপ্তম দিবসের সাবাথের আলফা আলো এবং সপ্তম বছরের সাবাথের ওমেগা আলো। আলফা ও ওমেগা সাবাতসমূহের সেই আলো অবতার গ্রহণের আলোর পরিচয় নির্ধারণ করে। সেই আলোই নির্দেশ করে যে ঈশ্বর ঈশ্বরত্ব ও মানবত্বের সম্মিলন পুনঃস্থাপনের উদ্দেশ্যে মানবদেহ ধারণ করেছিলেন, আর এই পুনঃস্থাপনই সেই কার্য যা খ্রিস্ট ২২ অক্টোবর ১৮৫৪-এ আরম্ভ করেছিলেন এবং যা তিনি এখন জীবিতদের বিচারে সমাপ্ত করছেন।
লেবীয় পুস্তক ২৩-এর আলোক আলফা বসন্তকালীন উৎসবসমূহকে ওমেগা শরৎকালীন উৎসবসমূহের সঙ্গে এক সূত্রে গেঁথে ৩১ ডিসেম্বর ২০২৩ থেকে মানবের অনুগ্রহের কালের সমাপ্তি পর্যন্ত যে নির্দিষ্ট ইতিহাস তাই গঠন করেছে। এই রেখার মধ্যে ভিত্তিগত পরীক্ষা ৩১ ডিসেম্বর ২০২৩-এ আগমন করেছে বলে চিহ্নিত এবং মন্দিরের পরীক্ষা ২০২৫ সালে আরম্ভ হয়েছে বলে নির্ধারিত, যা সিংহধ্বনির উৎসবের লিটমাস পরীক্ষা পর্যন্ত অব্যাহত থাকে। ২০২৩ সালের জুলাই মাসে যে অরণ্যে আহ্বানের কণ্ঠ আরম্ভ হয়েছিল তা খামিরহীন রুটির উৎসব দ্বারা চিহ্নিত, যা তিন অংশের পথচিহ্নের পর ৫ দিন পরে সমাপ্ত হয়েছিল। এরপর ৩০ দিনের একটি কাল পর্ব, যার পর ছিল তিন অংশের একটি পথচিহ্ন এবং তারও পর ছিল ৫ দিন। এভাবে চিরস্থায়ী সুসমাচারের তিনটি ধাপ চিত্রিত হয়। ৫ দিন অনুসৃত তিন অংশের আলফা পথচিহ্নটি প্রথম স্বর্গদূত, ৩০ দিনটি দ্বিতীয় স্বর্গদূত এবং পেন্টেকোস্টের রবিবার আইনের দিকে নিয়ে যায় এমন ৫ দিন অনুসৃত তিন অংশের ওমেগা পথচিহ্নটি তৃতীয় স্বর্গদূত।
খ্রিস্ট আরও লেবীয় পুস্তকের ২৩তম অধ্যায়ের আলোক উন্মোচন করেছিলেন মন্দিরের পরীক্ষাকালে চুক্তির সিন্দুক নির্মাণ করে। সিন্দুকের একপাশে সপ্তম দিনের সাব্বাথের বার্তা বা স্বর্গদূত এবং সিন্দুকের অপর পাশে সপ্তম বর্ষের সাব্বাথের স্বর্গদূত। এই দুইটি সিন্দুকের মধ্যে দৃষ্টি নিবদ্ধ রাখা আবরণকারী করুবেদের প্রতিনিধিত্ব করে। ১৪৪,০০০ জনের সিলমোহর আরোপের ইতিহাসে ওই দুই স্বর্গদূতের দ্বৈত আলোক সপ্তম দিনের সাব্বাত এবং অবতার তত্ত্ব একটি এমন বিষয় নির্দেশ করে যা অনন্তকাল ধরে অধ্যয়ন করা হবে।
স্বাভাবিকভাবেই আপনি যদি ৭ কালকে জোবেলের প্রতীক ১৮৬৩ সালের আত্মিক দাসমুক্তি ঘোষণা হিসেবে দেখতে সক্ষম না হন, তবে আপনি বুঝতে পারবেন না যে উইলিয়াম মিলারের আলফা ও ওমেগা ভবিষ্যৎবাণী ছিল ৭ কাল এবং ২৩০০ দিন। ওই পরস্পর সম্পর্কিত দুই সময় ভবিষ্যৎবাণীর তাৎপর্য অনুধাবনে অক্ষমতা এই স্বীকৃতিকে বাধা দেয় যে ১৭৯৮ সাত কালকে এবং ১৮৬৪ ২৩০০ দিনকে প্রতিনিধিত্ব করে। ওই জ্ঞানের অভাবে কার্যত অসম্ভব হয়ে পড়ে এইটি দেখা যে লেবীয় পুস্তকের ২৩তম অধ্যায়কে পদের পর পদ একত্র করে বসন্ত উৎসবসমূহ উপস্থাপনকারী প্রথম ২২টি পদকে শরৎ উৎসবসমূহ উপস্থাপনকারী শেষ ২২টি পদের সঙ্গে পাশাপাশি স্থাপন করলে সেই ধারাটি ১৮৬৪ দ্বারা প্রতিনিধিত্বপ্রাপ্ত সপ্তম দিনের সাবাত দিয়ে শুরু হয় এবং ৪৪টি পদের ওই ধারার শেষে যে সাবাতটি রয়েছে তা হল ভূমির সাবাত, যা ১৭৯৮ দ্বারা প্রতিনিধিত্বপ্রাপ্ত।
দুই সাবাথের সম্পর্ক দেখতে অক্ষমতা এই সত্য উপলব্ধি করতে অক্ষমতাকেই প্রকাশ করে যে ১৭৯৮-এর ৭ বার মানবত্ব এবং ১৮৬৪-এর ২৩০০ দিন দিব্যত্ব এত গভীর অন্ধত্বে যেন কার্যত অসম্ভব বলেই প্রতীয়মান হয় এই স্বীকৃতি দেওয়া যে সপ্তম দিনের সাবাথের আলফা আলোক
এবং অবতার গ্রহণের তত্ত্বের ওমেগা আলোক পতিত মানুষের মানবত্বের সঙ্গে তার দিব্যত্বকে ঐক্যবদ্ধ করার খ্রিস্টের কার্যকে চিহ্নিত করছে। আমাদের মানবত্বের সঙ্গে তার দিব্যত্বকে ঐক্যবদ্ধ করার খ্রিস্টের কার্যই 1758 এর সঙ্গে সংযুক্ত করার কার্য, কারণ 1758 মানব মাংসকে এবং 1800 দিব্যত্বকে প্রতিনিধিত্ব করে।
মানবজাতি ঈশ্বরের প্রতিমূর্তিতে সৃষ্ট এবং উচ্চতর ও নিম্নতর এই দুই স্বভাবের অধিকারী। মানুষের উচ্চতর স্বভাব জড় প্রকৃতির এবং পাপের অধীনে বিকৃত। রূপান্তরের মুহূর্তে খ্রিস্ট রূপান্তরিত আত্মাকে তার মন প্রদান করেন, কারণ রূপান্তরের ঘটনাতেই ধার্মিক সাব্যস্তকরণ সংঘটিত হয়, আর ধার্মিক সাব্যস্ত হওয়া মানে ধার্মিক করে তোলা। নিম্নতর স্বভাব তৎক্ষণাৎ মুক্তি লাভ করতে পারে না, এবং নিম্নতর স্বভাব সম্বন্ধে সুষমাচারের প্রতিশ্রুতি এই যে খ্রিস্ট প্রত্যাবর্তন করলে আমরা মহিমায়িত দেহ লাভ করব। উচ্চতর স্বভাব হল মন এবং নিম্নতর স্বভাব হল মাংস। উচ্চতর স্বভাব সাত কাল সম্পর্কিত সেই ভবিষ্যৎবাণীস্বরূপ যা 1844 সালের 22 অক্টোবর প্রায়শ্চিত্ত দিবসে সমাপ্ত হয়েছিল, যখন সপ্তম তুরি ও জুবিলির তুরি উভয়ই ধ্বনিত হতে আরম্ভ করেছিল। নিম্নতর স্বভাবের সাত কাল 1798 খ্রিস্টাব্দে সমাপ্ত হয়েছিল, কারণ খ্রিস্টের দ্বিতীয় আগমন না হওয়া পর্যন্ত সেটি নবীকৃত হতে পারে না।
1798-এর সাতকাল,
1844-এর সাতকাল এবং 1844-এর 2300 বছর 1844-এর সালের 22 অক্টোবর শুরু হওয়া খ্রিস্টের কাজকে প্রতিনিধিত্ব করে। সে কাজটি ছিল তার ঈশ্বরত্বকে মানবত্বের সঙ্গে ঐক্যবদ্ধ করা। কিন্তু মানবত্ব ও ঈশ্বরত্ব দিয়ে গঠিত মন্দিরটি 1844-এর সালে ঐক্যবদ্ধ হওয়ার জন্য নির্ধারিত থাকলেও তাতে 1758 অন্তর্ভুক্ত হওয়ার কথা ছিল না, কারণ তা অন্য জাতিদের প্রাঙ্গণকে প্রতিকায়িত করে।
মন্দিরের পরীক্ষা মন্দিরের পরিমাপকে অন্তর্ভুক্ত করে, এবং 2023 সালে যে মহার উন্মোচন আরম্ভ হয়েছিল তার ইতিহাসের প্রারম্ভেই সাত বজ্রধ্বনির মহার উন্মোচন প্রথম নিরাশা থেকে মহানিরাশা পর্যন্ত ইতিহাসটিকে সাত বজ্রধ্বনিতে প্রতিকায়িত ইতিহাসের চূড়ান্ত ও নিখুঁত প্রকাশ হিসেবে শনাক্ত করেছিল, যা সম্পর্কে দিব্য অনুপ্রেরণা ঘোষণা করে যে তা প্রথম ও দ্বিতীয় স্বর্গদূতের ইতিহাসকালে সংঘটিত ঘটনাবলীকে এবং তদুপরি ভবিষ্যৎ ঘটনাবলীকেও প্রতিনিধিত্ব করে, যেগুলি তাদের ক্রমানুসারে উদ্ঘাটিত হবে। নিখুঁত পরিপূর্তি সত্যের সেই কাঠামোর মধ্যে স্থাপিত হয়েছিল যা 2023 সালে প্রাপ্ত প্রথম দিকের প্রকাশনাগুলোর একটি ছিল। আরম্ভের নিরাশাটি ওমেগা নিরাশাকে প্রতিনিধিত্ব করেছিল, এবং মধ্যভাগে ছিল এক্সেটার ক্যাম্প সভা, যেখানে বার্তার তেলকে ভিত্তি করে জ্ঞানী ও মূর্খদের পৃথক করা হয়েছিল। মিলারবাদীদের মন্দিরটি এক হতাশা থেকে পরবর্তী হতাশায় অগ্রসর হওয়া ধারাবাহিকতার মধ্য দিয়ে স্থাপিত হয়েছিল। অতবে এটি নির্দেশ করে যে 1,44,000-এর মন্দিরটি 18 জুলাই 2020 থেকে শীঘ্রই আগত রবিবারের আইন পর্যন্ত স্থাপিত হয়, যেখানে দৃষ্টান্তে দ্বার বন্ধ হয়, যেমনটি 22 অক্টোবর 1844 হয়েছিল। সাত বজ্রধ্বনির দ্বারা উপস্থাপিত ইতিহাসটি দানিয়েল 12 অধ্যায়ের আলোর মধ্যে উপস্থাপিত সেই একই ইতিহাস। দানিয়েল 12 অধ্যায় উল্লিখিত 1290 দিনের আলোক প্রকাশ 11 পদে উপস্থাপিত 30 বছরের পর্বের সঙ্গে সরাসরি সংযুক্ত। এটি আরও সংযুক্ত সেই 30 বছরের সঙ্গে, যা নির্বাচিত জাতির সঙ্গে চুক্তির প্রথম প্রতিনিধি এবং সেই নবীর দ্বারা স্বতন্ত্রভাবে চিহ্নিত, যিনি আক্ষরিক ইসরায়েল থেকে আত্মিক ইসরায়েলে চুক্তিমূলক সম্পর্কের পরিবর্তন নির্দিষ্ট করতে উত্থাপিত হয়েছিলেন। লেবীয় পুস্তক 23 অধ্যায়ের বিন্যাসের মধ্যবর্তী 30 দিনটি ঈশ্বরের সঙ্গে আব্রাহামের ত্রিবিধ চুক্তির প্রথম ধাপের সেই একই 30 বছর। 11 পদে 508 থেকে 503 পর্যন্ত যে 30 বছর, তা 1,44,000-এর যাজকত্বের প্রতীক।
লেবীয় পুস্তকের 23 অধ্যায়ের বিন্যাসে উল্লিখিত 30 দিন সেই 40 দিনেরই অংশ, যাহাতে খ্রিস্ট স্বর্গারোহণ করা পর্যন্ত তাহার শিষ্যদের সম্মুখে শিক্ষা দিয়াছিলেন। 30 হইতেছে ওই পুরোহিতদের প্রতীক, যাহারা 30 বৎসর বয়সে সেবা আরম্ভ করিতেন। 508 হইতে 530 পর্যন্ত 30 বৎসরের কাল পৌত্তলিক রোম হইতে পোপতান্ত্রিক রোমে রূপান্তরকে চিহ্নিত করে, এবং সেই সঙ্গে 1,44,000-এর লাওদিকীয় পুরোহিতত্ব হইতে 1,44,000-এর ফিলাডেলফিয় পুরোহিতত্বে রূপান্তরকেও চিহ্নিত করে। রূপান্তরটি 3টি ধাপে সংঘটিত হয়, যেমন 508
এ ডেইলি অপসারিত হইল 533 সালের জাস্টিনিয়ানের ফরমান এবং তাহার পর 533-এর রবিবার আইন, ইহাদের দ্বারা রূপান্তরটি চূড়ান্ত হইয়াছিল।
ওই 30 বৎসর 1979 সাল হইতে রবিবারের আইন পর্যন্ত সময়কে প্রতিনিধিত্ব করে, যে সময়ে ঈশ্বরের শীলপ্রাপ্ত ফিলাডেলফিয় জনগণ তার মন্দির রূপে সমগ্র জগতের দেখিবার জন্য উচ্চে উত্তোলিত হইবে। তখন জগৎ বিচার করিবে, একদিকে খ্রিস্ট, যিনি তার লোকদের দ্বারা প্রতিনিধিত্ব প্রাপ্ত, যাহারা খ্রিস্টের সহিত স্বর্গীয় স্থানে উপবিষ্ট এবং অতএব ঈশ্বরের মন্দিরে, অপরদিকে পাপের মানুষ, যিনি ঈশ্বরের মন্দিরে উপবিষ্ট হইয়া নিজেকে ঈশ্বররূপে প্রদর্শন করেন। আসন্ন রবিবারের আইনের সময়ে একাদশ ঘণ্টার শ্রমিকগণ, যাহারাই সেই অগণিত জনতা, একটি ভিত্তিমূলক পরীক্ষার সম্মুখীন হইবেন। সপ্তম দিনের সাবাথই কি ঈশ্বরের সাবাত, না সূর্যের দিনই ঈশ্বরের সাবাত?
এবং এখন তার সামনে আরেকটি দৃশ্য উদ্ভাসিত হল। তাকে দেখানো হয়েছিল কিভাবে শয়তান ইহুদিদের খ্রিস্টকে প্রত্যাখ্যান করাতে কাজ করেছিল, যখন তারা তার পিতার আইনকে সম্মান করার দাবি করছিল। এখন তিনি দেখলেন খ্রিস্টীয় জগৎ অনুরূপ এক প্রতারণার অধীনে আছে। তারা খ্রিস্টকে গ্রহণ করার স্বীকারোক্তি করে, অথচ ঈশ্বরের আইনকে প্রত্যাখ্যান করে। তিনি যাজক ও প্রাচীনদের কাছ থেকে উন্মত্ত চিৎকার শুনেছিলেন, তাকে সরাও, তাকে ক্রুশে দাও, তাকে ক্রুশে দাও। আর এখন তিনি নামে খ্রিস্টীয় শিক্ষকদের মুখে এই চিৎকার শুনলেন, আইন দূর করো। তিনি দেখলেন বিশ্রাম দিন পদদলিত হচ্ছে এবং তার স্থলে একটি মিথ্যা প্রথা স্থাপিত হয়েছে। আবার মূসা বিস্ময় ও আতঙ্কে পরিপূর্ণ হলেন। যারা খ্রিস্টে বিশ্বাস করে, তারা কিভাবে সেই পবিত্র পর্বতে তার নিজস্ব কণ্ঠে ঘোষিত আইনকে প্রত্যাখ্যান করতে পারে? যে কেউ ঈশ্বরকে ভয় করে, সে কিভাবে সেই আইনকে একপাশে সরিয়ে রাখতে পারে, যা স্বর্গ ও পৃথিবীতে তার শাসনের ভিত্তি? আনন্দের সঙ্গে মূসা দেখলেন বিশ্বস্ত কয়েকজন এখনও ঈশ্বরের আইনকে সম্মানিত ও মহিমান্বিত করছে। তিনি দেখলেন যারা ঈশ্বরের আইন পালন করে, তাদের ধ্বংস করতে পার্থিব শক্তিসমূহের শেষ মহাসংগ্রাম। তিনি সেই সময়ের দিকে চেয়ে রইলেন যখন ঈশ্বর পৃথিবীর অধিবাসীদের তাদের অধর্মের জন্য দণ্ড দিতে উদিত হবেন, আর যারা তার নামকে ভয় করেছে, তারা তার ক্রোধের দিনে আবৃত ও লুক্কায়িত থাকবে। তিনি শুনলেন যারা তার আইন পালন করেছে, তাদের সঙ্গে ঈশ্বরের শান্তির চুক্তি, যখন তিনি তার পবিত্র নিবাস থেকে স্বর উচ্চারণ করেন আর আকাশ ও পৃথিবী কেঁপে ওঠে। তিনি মহিমায় খ্রিস্টের দ্বিতীয় আগমন দেখলেন। ধার্মিক মৃতেরা অমর জীবনে পুনরুত্থিত হল এবং জীবিত সাধুগণ মৃত্যু না দেখে রূপান্তরিত হল এবং তারা সকলে আনন্দগীতসহ একত্রে ঈশ্বরের নগরে আরোহণ করল। পিতৃপুরুষ ও নবীগণ, 776।
বৃহৎ জনসমষ্টি, অজাতিরা ও এক ঘণ্টার শ্রমিকেরা একটি ভিত্তির পরীক্ষার দ্বারা পরীক্ষিত হয়। এর অব্যবহিত পরেই আসে মন্দিরের পরীক্ষা। রোমের মানব মন্দির অধর্মের মানুষ সহ কি সেই শিলা না বালু হবে যার উপর তোমরা তোমাদের বিশ্বাস নির্মাণ কর, নাকি অবতার গ্রহণের সেই মন্দির ঈশ্বরত্ব ও মানবত্বের সম্মিলন, যা 144,000-এর মন্দির, যাকে পিতর আত্মিক গৃহ বলে অভিহিত করেন? ভিত্তি ও মন্দির পরীক্ষার সেই সময় পর্বে নির্যাতন তৃতীয় ধাপের লিটমাস পরীক্ষা সম্পন্ন করবে এবং তখন মানুষের পরীক্ষাকাল সমাপ্ত হবে।
যিহূদা গোত্রের সিংহ এখন 40তম পদের গুপ্ত ইতিহাসের শূন্যস্থান পূরণ করছেন এবং সাইরাস, নিরো ও ট্রাম্পের 3-টি 2.5 বর্ষব্যাপী ভবিষ্যৎবাণীর মাধ্যমে আরও অধিক আলো প্রকাশ করেছেন, এবং তিনি তা করেছেন ঠিক সেই সময়ে যখন তিনি ন্যাশভিলের সংশোধিত বার্তা ঘোষণার কার্যকে বিশেষ গুরুত্ব আরোপ করেছিলেন। নিরোর রেখা যুক্তরাষ্ট্রে এবং পরবর্তীতে সমগ্র বিশ্বে পশুর মূর্তির চূড়ান্ত প্রতিষ্ঠার কাঠামো প্রদান করে। খ্রিস্টপূর্ব 34-53 অব্দের সাইরাসের রেখা রাফিয়া ও পানিয়ুমের মধ্যবর্তী ইতিহাসকে চিহ্নিত করে, অর্থাৎ ইউক্রেনীয় যুদ্ধ ও তৃতীয় বিশ্বযুদ্ধের মধ্যবর্তী ইতিহাসকে, যে তৃতীয় বিশ্বযুদ্ধ সন্নিকটবর্তী রবিবার আইনে পানিয়ুম অ্যাকটিয়ামের সঙ্গে মিলিত হলে আরম্ভ হয়। ট্রাম্পের রেখা এ বছর 4 জুলাই সমাপ্ত হয়।
নিরো নির্যাতনের এক প্রতীক স্মির্নার কলিসিয়া সেই ইতিহাসকে শনাক্ত করে যা চলতে থাকে এবং 50 বছর পরে পারগামোসের কলিসিয়া ও আপসের পর্যায়ে নির্যাতনের অবসানে উপনীত হয়। রেখাটি প্রতিমূর্তি স্থাপনকে চিহ্নিত করে এবং অতএব তা সেই ইতিহাসের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ,
যখন খ্রিস্টের প্রতিমূর্তি তার মন্দিরে স্থাপিত হচ্ছে। ফরমান ই হল সেই সূচনাবিন্দু যা প্রথম রবিবারের আইনের দিকে নিয়ে যায়। এরপরেই পূর্ব ও পশ্চিম, জ্ঞানী ও মূর্খ, গম ও আগাছা এবং উদ্ধারপ্রাপ্ত ও নাশপ্রাপ্তদের মধ্যে বিভাজনের বন্ধ দ্বার আসে। যে ফরমান দ্বারা সময়কাল আরম্ভ হয়, সেই একই ফরমান দ্বারাই বিশ্বের জন্য একই পরীক্ষার কালও আরম্ভ হয়। অতএব সেই ফরমানই প্রথম এবং শেষ। নিরর ১৭ বছরের কালরেখার প্রতিটি মাইলফলকই রবিবারের আইন সংকটের ক্রমবর্ধমান নির্যাতনকে শনাক্ত করছে, যা এক ফরমান দিয়ে শুরু হয়, রাষ্ট্রপতির কার্যনির্বাহী আদেশ জাতীয় কিছুর মতো।
খ্রিস্টপূর্ব ৪৫৬ সালে কোরেশের তিনটি ফরমান শেষ প্রান্তে তিনটি পথচিহ্ন সহ একটি ১৭ বছরের সময়কালকে চিহ্নিত করে। নেরোর রেখা এবং কোরেশের অপর রেখাও তেমনই করে, এবং এই রেখাগুলি ১৯৯৯ থেকে ১৯৪৪ পর্যন্ত প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্বর্গদূতের আগমনের মাধ্যমে পরিসমাপ্ত হয়েছিল। কোরেশের তিনটি ধাপ হল, প্রথমে রাফিয়ার যুদ্ধ, তারপর ১০ বছর পরে দ্বিতীয় ধাপ, এবং এরপর ৭ বছর পরে পানিউমের যুদ্ধ। আরম্ভ ও সমাপ্তি উভয়ই যুদ্ধ, অতএব এগুলি আলফা ও ওমেগার স্বাক্ষর বহন করে। প্রথম ১০ বছরের সময়কালটি একটি পরীক্ষার সময়কে প্রতিকায়িত করে, যা ২০১৪ সালে ইউক্রেনীয় যুদ্ধের মাধ্যমে আরম্ভ হয়েছিল, এবং দ্বিতীয় সময়কালটি ৭ বছর পরে পানিউমের যুদ্ধে সমাপ্ত হয়।
পালমনি পালমনি প্রথম ও দ্বিতীয় স্বর্গদূতের ইতিহাসে মিলারবাদীদের কাছে সময়ের বার্তার মোহর খুলেছিলেন, এবং তিনি ১,৪৪,০০০এর ইতিহাসে, যা তৃতীয় স্বর্গদূতের ইতিহাস সংখ্যা বিষয়ক বার্তার মোহর খুলেন।
প্রতীকাত্মক ভাববাদী ইতিহাসসমূহ, যেমন মাক্কাবীয় বিদ্রোহ দ্বারা প্রতিনিধিত্বকৃত ১৭৭৬ থেকে ১৭৯৮ পর্যন্ত ২২ বছরের কাল, ষষ্ঠ রাজ্যের সূচনার কারণ এবং পঞ্চম রাজ্যের সমাপ্তির কারণ চিহ্নিত করে। ২২তম রাষ্ট্রপতি গ্রোভার ক্লিভল্যান্ড রাষ্ট্রপতিদের মধ্যে আলফা ছিলেন, যিনি ওমেগা রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের পূর্বরূপ হিসেবে অবস্থান করেন, কারণ এরা দুজনই একমাত্র রাষ্ট্রপতি যারা দুইটি অধারাবাহিক মেয়াদে দায়িত্ব পালন করেছেন। ট্রাম্প দ্বিতীয় মেয়াদে বিজয়ী হওয়া ২২তম রাষ্ট্রপতি, যখন এমন অন্যান্য রাষ্ট্রপতিদের যারা কোনো পূর্ববর্তী রাষ্ট্রপতির মেয়াদকালে দায়িত্ব গ্রহণ করেছিলেন সহ সেই সঙ্গে যারা স্বয়ং নিজেদের জন্য দ্বিতীয় মেয়াদে জয়লাভ করেছিলেন একত্রে গণনায় ধরা হয়। বাইবেলীয় ভবিষ্যৎবাণীর ষষ্ঠ রাজ্য স্বাধীনতার ঘোষণাপত্রের পরবর্তী ২২ বছরের শেষে অর্থাৎ ১৭৯৮ সালে সূচিত হয়। ১৭৯৮ থেকে ২০ ১০ এবং ওমেগা তারিখে দোজো দ্বারা প্রতিনিধিত্বকৃত
১১টি অধ্যায়ের তিনটি ক্রমধারা রয়েছে, যা একাদশ অধ্যায়ে শুরু হয়ে ২২তম অধ্যায়ে সমাপ্ত হয়। এই তিনটি ১১ অধ্যায়ের প্রতিটি ধারায় তিনটি পদের দ্বারা প্রতিনিধিত্বকৃত একটি সুনির্দিষ্ট মধ্যবিন্দু রয়েছে, উৎপত্তি নির্দেশ করে কখন খতনা একটি নির্বাচিত জাতির সঙ্গে চুক্তিমূলক সম্পর্কের প্রতীক হিসেবে দেওয়া হয়েছিল। এটি ছিল প্রথমবার যখন কোনো নির্বাচিত জাতিকে চুক্তিবদ্ধ জাতি হিসেবে প্রতিনিধিত্বকারী এক চিহ্ন দেওয়া হয়েছিল, এবং মথিব সুসমাচারে মধ্যবর্তী তিনটি পদ সেই শিলাকে চিহ্নিত করে যার ওপর খ্রিস্ট তার কলিশিয়া নির্মাণ করবেন। সেই পদগুলো চিহ্নিত করে কখন শিমন বার জোনাহর নাম পরিবর্তিত হয়ে পিতর হয়েছিল, যা ১,৪৪,০০০এর সমতুল্য। প্রকাশিত বাক্যের ধারার মধ্যবিন্দু মৃত্যুর চুক্তিকে শনাক্ত করে, যেহেতু এটি পোপ তন্ত্রকে ৭ মধ্য থেকেই উদ্ভূত অষ্টম মস্তক হিসেবে চিহ্নিত করে। আপনি কি মনে করেন এর কি তাৎপর্য যে দ্য ডিজায়ার অফ এজেসের একাদশ অধ্যায় বাপ্তিস্মদাতা জোহনের বার্তাকে চিহ্নিত করে এবং ২২তম অধ্যায়টি জোহনের মৃত্যুকে চিহ্নিত করে?
সেই অধ্যায়সমূহের মধ্যভাগ আপনাকে ১৬ নম্বর পৃষ্ঠায় নিয়ে যায়, যেখানে নিকোদেমাস শীর্ষক অধ্যায়টির সূচনা হয়। একাদশ অধ্যায়ের শিরোনাম বাপ্তিস্ম এবং ২২তম অধ্যায়ের শিরোনাম জোহনের বন্দিত্ব ও মৃত্যু। একাদশ অধ্যায় মৃত্যু, সমাধি ও পুনরুত্থানের প্রতীক, যেমন সপ্তদশ অধ্যায় এবং নিকোদেমাস, তেমনি জোহনের মৃত্যুও।
আমরা পরবর্তী নিবন্ধে এই বিষয়গুলো নিয়ে আলোচনা চালিয়ে যাব।